الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমরা কোথায় যাচ্ছি এতে আপনাদের সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় ধৈর্য ও আমরা, অর্থাৎ ধৈর্য কিভাবে ধারণ করা উচিত কিন্তু আমরা কোথায় যাচ্ছি, এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব। প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত শুনে নিই। রসুল আকরাম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম শাফিয়ে উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই ব্যক্তির 10টি গুনাহকে মিটিয়ে দিবেন, 10টি পদমর্যাদাকে বাড়িয়ে দিবেন এবং 10টি নেকি দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই জীবন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, এই জীবনের মধ্যে বিভিন্ন বিপদ আসা, সমস্যার সম্মুখীন হওয়া স্বাভাবিক বিষয়, এটা অতি স্বাভাবিক ব্যাপার। জীবন চলার পথে আমাদের দৈনন্দিন কাজের মাঝে সমস্যা আসবে, কিন্তু ওই সমস্যায় আমাদের কি করা উচিত, সেখানে কি হা হুতাশ করা উচিত, আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করা উচিত, মাযাল্লা নাউযু বিল্লাহ, নাকি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে ধৈর্য ধারণ করা চাই। আমরা কি করছি আজকে, আমাদের যখন কোনো বিপদ চলে আসে, ব্যবসা লস হয়ে গেল, চাকরি চলে গেল, অসুস্থ হয়ে গেলাম, আমাদের মুখ দিয়ে এমন অনেক কথা বের হয়ে যায়, না জানি কি করেছি, আমার কাছে এত বিপদ, এই যে আমি শব্দগুলো বললাম, আমরা বলছি আল্লাহ তাআলার অশুকরিয়া জ্ঞাপন করছি, এটা কি ঠিক আমাদের? না, কখনোই সেটা ঠিক নয়। বরং যত বিপদই আসুক না কেন, ওই বিপদের মধ্যে আমাদের ধৈর্য ধারণ করা, ধৈর্যের রশিকে আঁকড়ে ধরাই হচ্ছে মমিনের কাজ। ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করা, আল্লাহ তালার শুক্রিয়া জ্ঞাপন করা হচ্ছে মমিনের কাজ। হ্যাঁ, এমনই হাদিসে কারিমার মধ্যে, কোরআনুল কারিমের মধ্যে নির্দেশনা এসেছে। যেমনই ভাবে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালামের হাদিসে কারিমা তিরমিজি শরীফ ও মুসনাদে আহমদ এর মধ্যে বর্ণিত রয়েছে, যা তাম্বিউল গাফিলিন এর মধ্যে ফকিহ আবু লাইন সামারকান্দি রাহমাতুল্লাহ তাআলাই লিপিবদ্ধ করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম রউফুর রহিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম তাকে বললেন, হে বৎস, আমি কি তোমাকে নসিহত করব কিছু, যার ফলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাকে উপকৃত করবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করলেন, তুমি আল্লাহর হুকুম আহকাম মান্য করো, আল্লাহ তোমাকে হিফাজত করবেন, আল্লাহর বিধি বিধান মেনে চলো, আল্লাহকে তুমি তোমার সামনে পাবে, সুখ স্বাচ্ছন্দ্য অবস্থায় তুমি আল্লাহকে চিনো, কঠিন ও বিপদের সময় তিনি তোমাকে চিনবেন, দোয়া করলে একমাত্র আল্লাহ আজ্জাজাল্লার কাছে করবে, সাহায্য চাইলে একমাত্র আল্লাহ আজ্জাজাল্লার কাছে চাইবে, যা কিছু ঘটে তা লিখে কলম শুকিয়ে গেছে, সুতরাং সমস্ত সৃষ্টি যদি তোমার এমন উপকার করতে চায় যা আল্লাহ তোমার তকদিরে লিখেননি, তাহলে তারা তা করতে পারবে না। আর যদি তারা তোমার এমন ক্ষতি করতে চায় যা আল্লাহ আজ্জা ওয়া জাল তোমার তকদিরে লিখেননি, তাহলে তারা তা করতে পারবে না। শুকরিয়া ও একিনের সাথে আমল সমূহ করো, ধৈর্যের সাথেই সাহায্য রয়েছে, কষ্টের সাথেই সুখ রয়েছে, অভাবের সাথেই স্বাচ্ছন্দ্য রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আলআযীম। প্রিয় ইসলামী ভাইরা, কত সুন্দরভাবে এখানে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিয়ে গিয়েছেন যে আমরা অনেক সময় বিভিন্ন বলি, আরে এটা করলে বুঝি এটা হয়ে যেত, এমন হলে বুঝি এমন হয়ে যেত, এর কারণে সমস্ত সৃষ্টি যদি চায় অকল্যাণ করতে আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন তা হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ধৈর্যের সাথেই সাহায্য চাইতে হবে, কখনো যেন আমরা অধৈর্য না হই। আমিরুল মুমিনিন হযরতে আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল করিম তিনি বলেন, হে মানুষরা, আমার থেকে পাঁচটি বিষয় শিখে নাও, পাঁচটি বিষয় শিখে নাও, দুইটি দুইটি এবং আরো একটি বিষয় শিখে নাও, পৃথক পৃথক ভাবে। হুঁশিয়ার, তোমাদের প্রত্যেকেই যেন তার গুনাহ সম্পর্কে শঙ্কিত হয়, তোমাদের সকলেই যেন আল্লাহর রহমতের আশা করে, তোমাদের কেউ কিছু সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হলে, জানা না থাকলে যেন জেনে নিতে লজ্জাবোধ না করে। আর শুনে রাখো, সকল কাজে ধৈর্য ধারণের তুলনা গোটা শরীরের মাঝে মাথার নেই, শরীর থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে গেলে যেমন দেহ পচে গেলে শেষ হয়ে যাবে, তেমনি ভাবে কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ না করলে সে কাজ সমূহ নিঃশেষ হয়ে যাবে। ধৈর্যের ব্যাপারে কত সুন্দর মাদানি ফুল, কত সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে, এলেমের দরজা, আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতা মা খাতুনে জান্নাত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত পিতা, চতুর্থ খলিফা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে কাজ করতে হলে ধৈর্য ধারণ করতে হবে, নয়তো ওই কাজ নিঃশেষ হয়ে যাবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি বলে দেব না তোমাদের মাঝে সবচেয়ে জ্ঞানীকে, তোমাদের মাঝে সবচেয়ে জ্ঞানীকে? উপস্থিত লোকজন বললেন, হ্যাঁ হে আমিরুল মুমিনিন, আপনি বলে দিন, ইরশাদ করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে মানুষকে আল্লাহর রহমত থেকে হতাশ করে না, যে মানুষকে আল্লাহর শাস্তি থেকে নিষ্কৃত দেয় না, যে আল্লাহর অবাধ্যতাকে মানুষের কাছে শুভভূত করে তোলে না, মহাবিচারক আল্লাহর বিচারের পূর্বে কোন নেককার মুমিনকে জান্নাতে এবং কোন পাপীকে জাহান্নামে পাঠায় না। শুনে নাও, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিও আল্লাহ আযজা ওয়া জাল্লার আযাব থেকে নিশ্চিত নিরাপদ নয়। আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেন সূরা আরাফ আয়াত নাম্বার 99, কানজুল ইমান থেকে অনুবাদ, কেউ আল্লাহর আজাব থেকে নিশ্চিত হয় না ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত। আর এই উম্মতের সর্বনিকৃষ্ট ব্যক্তিও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যেমন আল্লাহ আজ্জাবাজাল সুরা ইউসুফের 8 নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেন, কেনজুল ইমান থেকে অনুবাদ কিছুটা এমন, আর কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, নিরাশ কেউ হয় না কাফির সম্প্রদায় ব্যতীত। যে মুমিন, যে মুত্তাকি, যে ইমানদার, সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদগ্রস্ত করলে সে হতাশাযুক্ত হবে না। ইয়াজিদ রাক্কাশি রাহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন, মানুষ কবরে গেলে তার ডান পাশে দাঁড়ায় নামাজ, তার বাম পাশে দাঁড়ায় যাকাত, তার উপর ঝুঁকে থাকে দান সদকা, সবর ধৈর্য, মৃত ব্যক্তির পক্ষ অবলম্বন করে ধৈর্য তর্কে লিপ্ত হয়। আর ধৈর্য বলে, তোমরা যদি পারো তবে তার থেকে আজাব দূর করো, নয়তো আমি যথেষ্ট ধৈর্য, আমি তার আজাব দূর করব। আল্লাহ আজ্জা ওয়া জাল সূরা জুমার এই 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ কিছুটা এমন। তাতে কোনো সন্দেহ নেই, ধৈর্যশীলদের বিনা হিসেবে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ইবনু আবিদ দুনিয়া রচিত কিতাবুল মারাজে ওয়াল কাফফারাত এর মধ্যে বর্ণিত রয়েছে, মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, একবার এক লোক নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধন দৌলত বিনাশ হয়ে গিয়েছে আর আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই বান্দার মাঝে কোনো কল্যাণ নেই যার ধন দৌলত বিনাশ হবে না আর যে অসুস্থ হবে না। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিপদের মধ্যে ফেলেন এবং বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এভাবে তাকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দু, আমরা শুনতে পেলাম এই হাদিসে কারিমা থেকে আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলার দরবারে যখন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে তখনই আল্লাহ তাআলা আপনাকে কোনো বিপদ দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা হাদিসে কারিমা থেকে তাই শুনলাম, তাহলে কি এ অবস্থায় আমাদের বিপদে আসলে অধৈর্য হওয়া ঠিক হবে? কখনই না। যেখানে আল্লাহ তাআলার দরবারে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করা হচ্ছে, বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে অধৈর্য হওয়া তো এটা মুমিনের কাজ হতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, অন্য এক হাদিসে কারিমার মধ্যে মুস্তাদরাকে হাকিম এর প্রথম খণ্ডে 346 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে এবং মাজমাউজ জাওয়াইদ এর দ্বিতীয় খণ্ডের 279 পৃষ্ঠায় হাদিসে কারিমা বর্ণিত রয়েছে যে সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা অত্যন্ত উঁচু মর্যাদা দিতে চান যেখানে সে তার আমল দ্বারা পৌঁছতে পারবে না, তখন আল্লাহ তাআলা তাকে শারীরিক কষ্টে নিপতিত করেন এবং তাকে তো মর্যাদায় পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এখনো কি আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমাদের সন্তান সন্ততি অসুস্থ হয়ে যায়, আমাদের ব্যবসার মধ্যে সমস্যা চলে আসে, চাকরির মধ্যে সমস্যা হয়ে যায়, আমরা কি অসন্তুষ্ট হব না ধৈর্য ধারণ করব? নিঃসন্দেহে মুমিনের কাজ হবে এটা, ইমানদারের কাজ হবে এটা, আশিকে রসুলের কাজ তো এটাই হবে। প্রিয় আশিকে রসুল, যে ধৈর্য ধারণ করা, কারণ আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহস্যকে আমাদের কাছে প্রকাশ করে গিয়েছেন যে বিপদ আসা মানে হচ্ছে কল্যাণ চলে আসা, দয়া চলে আসা। আমরা যেন কখনো আমাদের বিপদের মধ্যে অধৈর্য না হই। প্রিয় ইসলামী ভাইরা, কখনো বা আমাদের দেখা যায় বিনা দোষে পুলিশ আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কোনো দোষ নেই, বিনা দোষে, তখন আমরা অধৈর্য হয়ে যাই। না, শুনে নিন, হাদিসে কারিমার মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তিকে শাসক বিনা দোষে গ্রেফতার করেছে আর সে অবস্থায় সে ইন্তিকাল করেছে, তবে সে শহীদ। হ্যাঁ, এখানে সে দোষী হবে যে প্রশাসনের কর্মকর্তা, যে প্রশাসক বিনা দোষে কোন নাগরিককে গ্রেফতার করবে যাচাই বাছাই না করে, সে এর জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষতির সম্মুখীন হবে, জবাবদিহিতা করতে হবে। যদি সে ন্যায় বিচার না করে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাকড়াও হবে, এর দুনিয়াতেও তার শাস্তি হতে পারে, আখেরাতে তো রয়েছেই। তো প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু যে বিনা দোষে গ্রেফতার হলো, তখন আমরা যেন অধৈর্য না হই, এখানে বিনিময় রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, হযরতে আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাল করিম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াতটি নাজিল হলো, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে ব্যক্তি মন্দ কাজ করবে সে তার প্রতিফল পাবে, সূরা নিসা আয়াত 123। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, বললেন, এখন আমার কাছে একটি আয়াত নাজিল হয়েছে যা আমার উম্মতের জন্য দুনিয়া ও তার সমুদয় সকল কিছু থেকে উত্তম। তারপর উক্ত আয়াতটি তেলাওয়াত করে বললেন, বান্দা কোনো গুনাহ করলে যদি দুনিয়াতে সেই বিপদ আক্রান্ত হয়, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে পুনরায় আখেরাতে শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ, আমরা তো কত গুনাহ করছি, কত আল্লাহ তাআলার নাফরমানি করছি। আমরা কখনো বিপদে পতিত হই তো বলি, আল্লাহ তাআলা কেন আমাকে বিপদ দিল, আমি কি গুনাহ করেছি, কোন অপরাধ করেছি যে কারণে আল্লাহ তাআলা আমাকে বিপদ দিল, এই কথাটা আমরা প্রায় বলে থাকি, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আপনার কাছে প্রশ্ন, আমাদের কোন দিন অতিবাহিত হচ্ছে যেদিন আমরা নাফরমানি করি না? এই যে আমরা কুদৃষ্টি দিচ্ছি, এটা কি আল্লাহ তাআলার নাফরমানি আমাদের চোখে পড়ে না? গীবত করছি, এটা কি আমাদের চোখে পড়ে না? মিথ্যা কথা বলছি, মানুষকে ধোকা দিচ্ছি, নামাজকে কাজা করছি, জামাতের সাথে নামাজ আদায় করছি না, বান্দার হক, পিতামাতার হক, সন্তানের হক, প্রতিবেশীর হক সঠিকভাবে আদায় করছি না, তারপরে বলছি কি জানি গুনাহ করেছি আল্লাহ শাস্তি দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অপরাধ করতে 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 আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমাদের হৃদয় পাথর হয়ে গিয়েছে গুনাহের কারণে, কালো হয়ে গিয়েছে, কিন্তু আমাদের চোখে পড়ছে না আমি কি গুনাহ করেছি। কোনো বিপদ আসলে বলি কি গুনাহ করেছি, একেবারে মনে হয় যে একেবারে কোনো গুনাহই করিনি, একেবারে বেগুনা মানুষ। আসলে এই সকল কথা, এই সমস্ত অধৈর্যের কথাগুলো আমাদের কম জ্ঞান হওয়ার কারণে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমরা প্রকাশ করে আল্লাহ তাআলার অবাধ্যতাকে প্রকাশ করছি। হ্যাঁ, আমাদের জ্ঞান না থাকার কারণে অবাধ্যতা প্রকাশ করছি। প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আসুন আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানি। আরে, আল্লাহ তাআলার হুকুমকে মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী আমরা পরিচালিত হলে আমাদের জন্য রয়েছে সামনেই জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের পূর্ববর্তী বুজুর্গানি দিনরা কিভাবে ধৈর্য ধারণ করতেন, কিভাবে তিনারা বিপদ আসলে সেটাকে গ্রহণ করতেন, মোকাবেলা করতেন, ধৈর্যের উদাহরণ কেমন ছিল, সুবহানাল্লাহ। বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ এর মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে, হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম, সে সময় তিনি কাবা শরীফের সায়ায় মাথার নিচে চাদর দিয়ে শুয়েছিলেন। আমরা তাকে তার কাছে অভিযোগ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? সে সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখ মুখ লাল করে তিনি তশরিফ রাখলেন, বসলেন, বললেন, তোমাদের পূর্ববর্তী মুমিন লোকদের গ্রেফতার করে নিয়ে আসা হতো, গর্ত খুঁড়ে তাতে ফেলে দেয়া হতো এবং করাত এনে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করে দেয়া হতো, তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারত না। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলিহুম রিদওয়ানদেরকে এরকম ভাবে পূর্ববর্তী নবীদের, উম্মতিদের, মুমিন ব্যক্তিদের ধৈর্যের ব্যাপারে ইরশাদ করলেন যে তাদেরকে এত অত্যাচার করা হতো, তাদের উপর এত বিপদ আসত যে তাদেরকে করাত দিয়ে মাথা থেকে ফেরে ফেলা হতো, কেটে ফেলা হতো, কিন্তু তারা ধৈর্যের দামানকে, ধৈর্যের রশিকে তারা ছেড়ে দিতেন না। কিন্তু আজ আমরা কি করছি? আজকে যদি আমাদের মাঝে কেউ দাড়ি মোবারক সুন্নতে রসুল রেখে দেয়, একজন কটাক্ষ করলে দাড়ি রেখেছে, আমরা কি করি? এখান থেকে ফিরে যাই, নাউজুবিল্লাহ। এক মুসলমান, আগে তো অমুসলিমরা, কাফির মুশরিকরা মুসলমানকে কটাক্ষ করত, আর আজকে আমরা এমন এক জামানার মধ্যে এসে গিয়েছি অত্যন্ত কঠিন, মুসলমান দাবি করছে মুসলমানের বাচ্চা। আজকে সে নবী সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালামের সুন্নতকে কটাক্ষ করছে, কেমন সে মুসলমান, কোন সে মুসলমান, কেমন দাবিদার মুসলমান যে আমার প্রিয় আকা সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালামের সুন্নতে মুবারাকাকে কটাক্ষ করবে, সুন্নতকে অপমান করবে। হ্যাঁ, এই ধরনের মুসলমান আজকে আমাদের সমাজের মধ্যে বসবাস করছে, নিজেকে দাবি করছে মুসলমান। প্রিয় ইসলামী ভাইরা, হাকিকতে আসলে কি রয়েছে? পূর্বে তো কাফিররা মুসলমানকে অত্যাচার করতো, আর আজকে মুসলমান সন্তান হয়ে মুসলমানকে কথার আঘাতে জর্জরিত করছে। এমনও আমরা শুনতে পেয়েছি যে মুসলমানের ছেলে সুন্নতে রসুলের উপর আমল করেছে, দাড়ি মুবারক রেখেছে, পিতা তার সন্তানকে বলছে খবরদার দাড়ি রাখলে তুমি আমার ঘরে আসতে পারবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কোন সে জালিম পিতা যে আমার নবীর সুন্নত আমল করতে তার সন্তানকে বাধা দেয়, যেখানে কথা ছিল সন্তানকে যেভাবে হোক তাকে উৎসাহিত করে, মুহাব্বত দিয়ে, ভালোবেসে তাকে সুন্নতের প্রতি উদ্বুদ্ধ করবে, সুন্নতকে শিখাবে, সেই জায়গাতে কেমন পিতা যে সুন্নত থেকে দূরে সরানোর চেষ্টা করছে সন্তানকে। আল আমান, আল হাফিজ। এর পাশাপাশি আমরা যারা সুন্নতের উপর আমল করতে গিয়ে, ইসলামের হকের উপর আমল করতে গিয়ে, সঠিক কাজ করতে গিয়ে বিভিন্ন কথার দ্বারা আঘাতপ্রাপ্ত হই, এই হাদিসে কারিমা থেকে আমাদের শিক্ষা নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। কটু কথা বলা যাবে না, বাঁকা কথা বলা, যে বলছে বলুক, তাতে কি আসে যায়, তারটা তার। আমরা ধৈর্যের দামানকে ধরে রাখবো, কখনো এজন্য অধৈর্য হব না। এটাই আমাদের প্রিয় আকা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত সুন্নতে মুবারাকা শিক্ষা। যদি আমি ধৈর্যের দামানকে ধরে রাখতে পারি, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হাদিসে কারিমার মধ্যে বর্ণিত রয়েছে দারমি শরীফ আর একই রকমের প্রায় কাছাকাছি রেওয়ায়েতের মধ্যে মুস্তাদরাক হাকিমের প্রথম খণ্ডের 502 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের দিকে সর্বপ্রথম ওই সব প্রশংসাকারীকে ডাকা হবে যারা সুখে দুঃখে সর্বদা আল্লাহর তাসবিহ করত। সুবহানাল্লাহ, বিপদ আসলেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, রিজিক দিচ্ছেন আল্লাহ তাআলা, লালন পালন করছেন আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা যখন আমাদের যা কল্যাণ মনে করেন তাই দেন। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার অকল্যাণ করতে পারে যদি আল্লাহ তাআলা আমার কল্যাণ চান। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার তাকদীরের মধ্যে কোনো বিপদ রেখে থাকলে এমন কোনো ক্ষমতা নেই পৃথিবীর আমাকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারে। বিধায় সর্ব অবস্থা, এবং ওই বিপদগুলো আল্লাহ তাআলা দেন কেন? আমাদের লেভেল স্তরকে উন্নীত করার জন্য। আমাদের যে গুনাহগুলো হয়ে যায় এ দুনিয়াতে তা দিয়ে পরবর্তীর জন্য, কামিয়াবির জন্য, আখেরাতের জন্য। প্রিয় ইসলামী ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মহান আল্লাহ আজ্জা ওয়াজাল্লার কাছে এক নবী আলা নবিগিনা আলাইহি সালাতু ওয়াসালাম অভিযোগ করে বললেন, হে আমার প্রভু, মুমিন বান্দা আপনার আনুগত্য করে, আপনার নাফরমানি থেকে দূরে থাকে, অথচ আপনি তাকে দুনিয়ার ধন সম্পদ প্রাচুর্য থেকে বঞ্চিত রেখেছেন এবং বিপদাবতে ফেলে রেখেছেন, আর কাফির বান্দা আপনার আনুগত্য করে না, আপনার নাফরমানিতে লিপ্ত থেকে ধৃষ্টতা দেখায়, আপনি তাকে বিপদাপদ থেকে মুক্ত রাখেন, তাকে দুনিয়ার ধন সম্পদ প্রাচুর্য দান করেন, এর রহস্য কি? হ্যাঁ, আমাদের এরকম মনে প্রশ্ন আছে। আমরা অনেক সময় না জানার কারণে, ইলমে দিন না থাকার কারণে আমরা কিন্তু এরকমই প্রশ্ন করি, আরে মুসলমান আল্লাহকে ডাকছে কিন্তু তাদের উপর, এই বিষয়টা আমরা জেনে নেই হাদিস কারিমা থেকে। তখন আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করলেন, বান্দা আমার, বিপদাপদ আমি দেই, মুমিন বান্দার গুনাহ থাকলে আমি তাকে দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত রেখে বিপদ আপদের মধ্যে সম্মুখীন করি, ফলে তা তার গুনাহের কাফফারা হয়ে যায়। তারপর সে আমার কাছে এলে আমি তার নেক কাজের বিনিময় প্রদান করি, আর কাফিরের বহু গুনাহ তাকে আমি তাকে রিজিকের প্রাচুর্যতা দেই, তার থেকে বিপদ আপদ দূরে রাখি, তারপর সে আমার কাছে এলে আমি তাকে তার পাপ কাজের বিনিময় প্রদান করি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোনো বান্দার যখন মঙ্গল করতে কিংবা তাকে ভালোবাসতে চান, তার উপর তখন বৃষ্টির ন্যায় বিপদ আপদ বর্ষণ করেন। যখন সে আল্লাহর কাছে দোয়া করে তখন ফেরেশতারা বলে, ইয়া রব, এটা তো পরিচিত কণ্ঠস্বর। তারপর দ্বিতীয় দোয়া করে যখন বলে, ইয়া রব, হে আমার প্রতিপালক, আল্লাহ তাআলা তখন বলেন, আমি তোমার সামনে আছি, তুমি যা চাইবে আমি তাই দেব। কিংবা বলেন, তোমার থেকে অকল্যাণ অনিষ্টকর বিষয়কে দূরে রাখবো, আর আমার কাছে তোমার জন্য তার চেয়ে উত্তম পুরস্কার সংরক্ষণ করে রাখবো। এরপর কিয়ামতের দিন নামাজ, রোজা, দান সদকা, হজ, অন্যান্য নেক আমলকারীদের আমল মেপে পরিপূর্ণ বিনিময় দেওয়ার পর কষ্ট ও বিপদে ধৈর্য ধারণকারীদেরকে আনা হবে, তাদের জন্য দাঁড়িপাল্লা স্থাপন করা হবে না, আমলনামা প্রকাশ করা হবে না। দুনিয়াতে যেভাবে বৃষ্টির ন্যায় তাদের উপর বিপদ বর্ষিত হয়েছিল, অনুরূপ তাদের উপর প্রতিদান ও পুরস্কার বর্ষিত হবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তখন দুনিয়ার সুখী মানুষেরা তাদের বিনিময় ও পুরস্কারের অবস্থা দেখে আক্ষেপ করে বলবে, হায়, যদি দুনিয়াতে কাঁচি দ্বারা আমাদের দেহ কাটা হতো, মানে বিপদ দেওয়া হতো, আর এখন এত পুরস্কার, এত বিনিময় যে দুনিয়াতে যদি আমাকে বিপদ দেওয়া হতো। এটা ইয়াহইয়া উলুমাদ্দিনের চতুর্থ খণ্ডের 132 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনতে পাচ্ছি যে বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কত বিনিময় দান করবেন, তারপরেও কি আমরা অধৈর্য হব? হে ইসলামী বোনগণ, যারা আপনারা সংসার পরিচালনা করতে গিয়ে সন্তান ধারা কখনো বিপদগ্রস্ত হন, সন্তান অনেক সময় কথা শুনে না, অধৈর্য হবেন না, সন্তান অনেক সময় অসুস্থ হয়ে যায়, আপনি যখন অসুস্থ হয়ে যান, বিভিন্ন পেরেশানির সম্মুখীন হন, কেউ আপনার হয়তো বা কথা শুনে না, কিংবা পারিবারিকভাবে, পরিবারের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বিভিন্ন সময় অনেক সময় বাধাগ্রস্ত হন, বিপদের সম্মুখীন হন, অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না। লা তাকনাতু মিন রহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হেও না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 বড় বিনিময় রেখে দিয়েছেন। আমরা হাদিসে কারিমায় শুনলাম যে যারা পৃথিবীতে ধৈর্য ধারণ করবে তাদের বিনিময় দেখে কিয়ামতের দিন যারা নেয়ামত প্রাপ্ত হয়েছিল তারাও আশা করবে, হায় আমি যদি দুনিয়াতে থেকে বিপদগ্রস্ত হতাম, ওই তখন আফসোস না করে এখন যেটা চলে আসছে আমরা এখন যদি ধৈর্য ধারণ করে নেই তাহলে অবশ্যই ভালো হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, বর্ণিত আছে আল্লাহ তাআলা 4 জন নবীকে 4 প্রকারের মানুষের বিরুদ্ধে দলিল হিসেবে কিয়ামত দিন পেশ করবেন। অর্থাৎ আমরা যারা দুনিয়াতে বিভিন্ন জন নাউজুবিল্লাহ মাজাল্লাহ বিভিন্ন কারণ দেখিয়ে আল্লাহ তাআলার এবাদত থেকে দূরে থাকি তাদের ব্যাপারে বলা হয়েছে যে সম্পদশালীদের বিরুদ্ধে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামকে পেশ করবেন। তখন সম্পদশালী লোকটি বলবে, আমাকে আল্লাহ সম্পদের প্রাচুর্যতা দান করেছেন, আপনার ইবাদত থেকে প্রাচুর্যতা আমাকে বিরত রেখেছে। তখন আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামকে দলিল হিসেবে পেশ করে বলবে, তুমি তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের চেয়ে বেশি ধনবান ছিলে না, তাকে তো তার ধন সম্পদের প্রাচুর্য আমাকে ইবাদত থেকে বিরত রাখতে পারে নাই। হে সম্পদশালী ভাইগণ, যারা অঢেল সম্পদের মালিক, আপনি তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের চেয়ে অধিক সম্পদের মালিক নন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা বিশাল সাম্রাজ্যের অধিপতি বানিয়েছিল, সম্পদের অধিকারী করেছিল, কিন্তু তিনি তো আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকেননি। কিয়ামতের দিনে এর কোনো কারণ চলবে না, এখনো সময় আছে। আসুন আমরা ইবাদতের মধ্যে নিজেদের সময়কে লাগিয়ে দেই, কৃতদাস যারা রয়েছে, গোলাম যারা রয়েছে, কৃতদাসের বিরুদ্ধে পেশ করবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কৃতদাস বলবে, আমি কৃতদাস ছিলাম, দাসত্ব আমাকে আপনার ইবাদত করতে বাধা দিয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, ইউসুফ আলাইহিস সালাতু সালাম তো কৃতদাস ছিলেন, তাকে তো তার দাসত্ব আমার ইবাদত থেকে বিরত রাখেনি। তখন কি জবাব দেব? এমনই ভাবে ঈসা আলাইহিস সালামের দারিদ্রদের বিরুদ্ধে পেশ করবে, দরিদ্র বলবে, প্রয়োজন আমাকে আপনার ইবাদত থেকে বিরত রেখেছে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম কে পেশ করবেন আর বলবেন, ঈসা আলাইহিস সালামের চেয়ে বেশি গরিব ছিলে, অথচ ঈসা আলাইহিস সালাম সবচেয়ে থেকে দরিদ্র ছিল, কিন্তু তার দারিদ্রতা তো আমার ইবাদত থেকে বিরত রাখেনি। হায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা অসুস্থ, আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ ব্যক্তিদের বিরুদ্ধে পেশ করা হবে, রুগ্ন অসুস্থ ব্যক্তি বলবে, আমার অসুস্থতা আপনার ইবাদত থেকে বিরত রেখেছে, আল্লাহ তাআলা বলবেন, আইয়ুব আলাইহিস সালামের রোগের চেয়ে কি বেশি পরিমাণ রোগ ছিল তোমার? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালাম তো তার রোগ ব্যাধি আমার ইবাদত থেকে বিরত থাকেনি। এরপর কিয়ামতের দিবসে আর কারো কোনো ওজর চলবে না। হে সম্পদশালীগণ, দরিদ্র ব্যক্তিগণ, রুগ্ন ব্যক্তিগণ, কাজে ব্যস্ত ব্যক্তিগণ, গোলামগণ, এমন কোন পেশা নেই যে পেশার ব্যাপারে দলিল পেশ করা হবে না। অতএব আমাদের দারিদ্রতা, আমাদের কর্মময় জীবন, আমাদের সম্পদ, এটা আল্লাহ তাআলার ইবাদত থেকে যেন আমাদেরকে বিরত না রাখে। যারা ব্যবসা করছি, ব্যবসায়ী ভাইগণ, ঈদের সিজন আসলে কাজ সময় পাওয়া যায় না, তারাবির সময়ও পায় না, কাজ করতে করতে এরকম সময় নেই, মাযাল্লা নাউযুবিল্লাহ, এটা যেন না হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মুসিবতে আমরা যেন ধৈর্য ধারণ করি, প্রতিটি ক্ষেত্রে যেন এটা আল্লাহ তাআলার একটি পরীক্ষা, এই পরীক্ষাতে যেন আমরা কামিয়াব হতে পারি। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম একদা চিত হয়ে শুয়েছিলেন, তখন জনৈক সাহাবী এসে বললেন, আপনি কি কোনো অসুবিধা বোধ করছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি ক্ষুধার্ত। এ কথা শুনে সেই সাহাবিয়া রসুল চোখের পানি ছেড়ে দিলেন। সেখান থেকে তিনি চলে গিয়ে বালতি দিয়ে এক ব্যক্তির পানি তুলে দিলেন, একটি খেজুরের বিনিময়ে এক বালতি পানি তুললেন। তারপর তিনি কিছু খেজুর নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছুটে আসলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি সত্যবাদী হও তাহলে বিপদ আপদের জন্য কোমর বেঁধে নাও। আল্লাহর কসম, আমাকে যে মুহাব্বত করে তার দিকে পাহাড়ের চূড়া থেকে বন্যার পানি যেভাবে নির্ম ভূমির দিকে ছুটে আসে, তার চেয়ে দ্রুত গতিতে বিপদ আপদ বালা মুসিবত তার দিকে ছুটে আসে। যে আশিক রসুল, যে মমিন মুত্তাকি, তার দিকে এইভাবে বিপদ ছুটে আসে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কি শুনছি যে বিপদ আপদ অধৈর্যের নয়, প্রাচুর্যতা আমাদেরকে দিবে এটা নয়, বরং দুনিয়ার মধ্যে কষ্ট সহ্য করে আমাদের সময়টাকে কাটিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য আখেরাতের নিয়ামত রেখেছেন। কয়টি বছর আমরা বাঁচবো এখানে? 50 বছর, 60 বছর, 70 বছর, তারপর চলে যেতে হবে। আমাদের প্রতিবেশী দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হই, সন্তান দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হই, কেউ যদি আমাদের প্রতি অত্যাচার করে, আমাদের কলিগ যিনি আমাদের সাথে চাকরি করছেন সে যদি কোনো অত্যাচার করে বসে, আমরা যেখানে ব্যবসা করছি কোনো ব্যবসায় যদি অত্যাচার করে বসে, সর্ব অবস্থায় যেন আমরা ধৈর্য ধৈর্য এবং ধৈর্যের দামানকে ধরে থাকি, কখনো যেন অধৈর্য না হই। ধৈর্যশীল ব্যক্তি কামিয়াব রয়েছে, আর অধৈর্য ব্যক্তি সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, অসংখ্য হাদিসে করিমা, অসংখ্য হাদিসে করিমা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যশীলদের ব্যাপারে বলেছেন, বিপদ তাদের উপর আসে যাদেরকে আল্লাহ তাআলা কামিয়াবির দিকে নিয়ে যান। কামিয়াব আল্লাহ তাআলা যাদেরকে করাতে চান তাদেরকে বিপদের দিকে নিয়ে যান, বিধায় আমরা যেন কখনো অধৈর্য না হই। পেটে পীড়া হচ্ছে, ব্যথা হচ্ছে, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ওসিলাতে আমাদের গুনাহ মাফ করবেন। মাথা ব্যথা হচ্ছে, অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। আপনি যতই অধৈর্য প্রকাশ করবেন কারো কাছে, আমার এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, বলেন তো ভাই, এই অধৈর্য প্রকাশ করার কারণে আপনার বিপদ কি চলে যাবে? তাহলে কেন আমরা এই অধৈর্যকে প্রকাশ করে, বিপদকে প্রকাশ করে আমরা আল্লাহর নিয়ামতকে হাতছাড়া করছি? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আপনি বলবেন না, এটা বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা নিয়ত করি আমাদের জীবন চলার পথে, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, ব্যবসায়িক জীবনে, চাকরির জীবনে, সর্ব অবস্থায় বিপদ আসলে আমরা ধৈর্য ধারণ করব। অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্য হয়, একসাথে ম্যাচিং হচ্ছে না, মিলছে না, অধৈর্য হয়ে যায়, না, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। এই ধৈর্য ধারণ আপনাদেরকে কামিয়াবি দান করবে। তিরমিজি শরীফের হাদিস, সরকার দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করা হলো, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কোন ধরনের মানুষ হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীগণ, তারপর সালেহগণ, তারপর যারা অধিক নৈকট্যশীল, তারপর যারা পরবর্তী অধিক নৈকট্যশীল। হায় হায়, সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আর এক একজন নবীকে আল্লাহ তাআলা যে বিপদ আপদের মধ্যে দিয়ে ধৈর্যের বাঁধকে তাদেরকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে গিয়েছেন, আর এর মাধ্যমে তাদের স্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো অধিক থেকে অধিক, অধিক থেকে অধিক কাছে নিয়ে গিয়েছেন। সালেহীন আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরামদেরকে বিভিন্ন বিপদের মধ্যে পতিত করে আল্লাহ তাআলা ও আউলিয়ায়ে কেরামদেরকে আরো কাছে নিয়েছেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা কি এখান থেকে শিক্ষা গ্রহণ করব না? আসুন এক মমিন মহিলার ঘটনা থেকে আমরা শুনি। মুসলিম ইবনে ইয়াসার রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি বাহরাইন গেলাম, সেখানে আমাকে এক মহিলা মেহমানদারি করল। তার অঢেল সম্পদ ছিল, কয়েকজন ছেলে, অনেক দাস দাসী, কাজের লোক ছিল। কিন্তু আমি তাকে চিন্তামগ্ন অবস্থায় দেখলাম। চলে আসার সময় আমি তাকে বললাম, তোমার কোনো প্রয়োজন থাকলে বলতে পারো। মহিলা বলল, হ্যাঁ, তবে আপনি আবার কখনো আমার এই দেশে আসলে আমার মেহমান হবেন। এরপর কয়েক বছর কেটে যায়। একবার সেই মহিলার বাড়ি আবার আমি গেলাম, কিন্তু এবার দরজার মধ্যে আমি কোনো মানুষকে দেখতে পেলাম না। আমি ভেতরে প্রবেশের অনুমতি নিয়ে প্রবেশ করে দেখলাম ওই মহিলা খুব আনন্দিত। আমি বললাম, তোমার অবস্থার এই পরিবর্তন কেন? ওই মহিলা বলল, আপনি চলে যাওয়ার পর ব্যবসার জন্য সমুদ্র পথে যা পাঠিয়েছি তা ডুবে গিয়েছে, আর স্থল পথে যা পাঠিয়েছি তা ধ্বংস হয়ে গিয়েছে। দাসদাসীরা চলে গেছে, ছেলে সন্তানদের মৃত্যু হয়েছে। আমি তখন বললাম, তোমার প্রতি আল্লাহ রহম করুন, সেদিন তো তোমাকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত দেখেছিলাম, অথচ আজ তোমাকে দেখছি খুশি, এর ব্যাপার কি? মহিলা বলল, হ্যাঁ, আমি যখন দুনিয়ার প্রাচুর্যে ছিলাম তখন আমার আশঙ্কা হতো, আমার পুণ্যের বিনিময় কি দুনিয়াতেই দিয়ে দেয়া হচ্ছে? এরপর যখন আমার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, পুত্র সন্তান মৃত্যুবরণ করল, দাস দাসীরা পালিয়ে গেল, তখন আমি ভাবলাম, হয়তো আল্লাহ পাক তার কাছে আমার জন্য কল্যাণ রেখেছেন, কাজেই এখন আমি প্রশান্ত, প্রফুল্ল। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামী ভাইরা, এই মুমিন মহিলা তার কেমন চিন্তা চেতনা ছিল! সন্তান মারা গিয়েছে, সমুদ্র পথে ব্যবসায়িক মাল পাঠিয়েছে, স্থল পথে পাঠিয়েছে, সব শেষ, কাজের লোক সব চলে গেছে, এখন সে সন্তুষ্ট। হায় 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 হায়, কেমন ছিল মুত্তাকি, কেমন ছিল পরহেজগার, কেমন ছিল! প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিরা, আর আমরা কি হলাম? আমরা কোন পথে হাঁটছি? ধৈর্য কাকে বলে, আর আমরা কোথায় যাচ্ছি? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আসুন আমরা নিয়ত করি যেন আমরা ধৈর্যের দামানকে ধরে রাখতে পারি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, জাহিলি যুগে অপরিচিত এক মহিলার সাথে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলো। কথাবার্তার পর মহিলা আপন পথে ফিরে চলল। সাহাবি তখন সেই মহিলার দিকে বারবার ফিরে তাকাচ্ছিল। হঠাৎ একটি দেয়ালের সাথে ধাক্কা খেয়ে খুব ব্যথা পেল, চেহারায় দাগ বসে গেল। তারপর সেই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ঘটনাটি খুলে বললেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কোনো বান্দার কল্যাণ কামনা করলে দুনিয়াতে জলদি করে তাকে শাস্তি দিয়ে দেন। তার মানে আমরা বুঝলাম যে কল্যাণ চাইলে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন কোন অন্যায় হয়ে গেলে। তার মানে কোন মুসলমান আমরা কিন্তু গুনাহ থেকে পাক নই, গুনাহ করছি, যে বিপদ আসছে এটা হয়তো আল্লাহ তাআলা গুনাহের বিনিময়ে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমরা আজকের এই আলোচনা থেকে এটাই জানতে পারলাম যে ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য, কখনো অধৈর্য হওয়া যাবে না। হোক, আমার সন্তান চলে গিয়েছে, আমার ব্যবসা নিঃশেষ হয়ে গিয়েছে, পরিবার পরিজন চলে গিয়েছে, আমার প্রতি জুলুম করা হয়েছে, অন্যায় অবিচার করা হয়েছে, অসুস্থ হয়ে গিয়েছি, পা ভেঙে গিয়েছে, হাত কেটে গিয়েছে, বড় ধরনের আরো কঠিন থেকে কঠিন রোগাক্রান্ত হয়েছি, সম্পদ সব নিঃশেষ হয়ে গিয়েছে, আমার কোনো আত্মীয় স্বজন আর পৃথিবীতে বেঁচে নেই, যে কোনো ধরনের বিপদ আল্লাহ তাআলা দিতে পারেন। ওই বিপদের মধ্যে কামিয়াব হচ্ছে ওই ব্যক্তি, কামিয়াব হচ্ছে ওই মুসলমান যে ধৈর্য ধারণ করে। আমরা এটাই জানতে পারলাম হাদিসে কারিমা থেকে। অতএব আমাদের কোনো অসুস্থ হয়ে গেলে, আমরা প্রচন্ড ধরনের অসুস্থ হয়ে গেলাম, পাকে কেটে ফেলা হলো, হাতকে কেটে ফেলা হলো, কিডনি নষ্ট হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, অ্যাপেন্ডিক্স হয়ে গেল, কোন অসুস্থতায় যেন আমরা, প্যারালাইসিস হয়ে গেল, কোন অসুস্থতায় যেন আমরা, বিপদ আপদে যেন আমরা অধৈর্য না হই, বরং ধৈর্য ধারণ করি। ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, চাকরি আমার চলে গেল, বেকার ঘুরছি, বিভিন্ন পেরেশানিতে ভুগছি, না, ধৈর্য ধৈর্য এবং ধৈর্য। তো প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা ধৈর্যের ধামানকে, ধৈর্যের এ রশিকে ধরে থাকতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওজাল আমরা দুনিয়াতে কামিয়াব হব, আখেরাতে কামিয়াব হব। তবে সর্ব অবস্থায় আমরা যেন অধৈর্যের এই প্রকাশকে ঘটাই না। বিপদ যেটা চলে আসছে, আমি যদি সবাইকে চ্যানেলের মধ্যে এসে যদি আমি ঘোষণা দিলাম আমার এই বিপদ হয়েছে, চলে যাবে না? চলবে না, চলে যাবে না, সবাই জানলো কি হবে? কিছুই হবে না। অতএব বুদ্ধিমানের কাজ, মুমিনের কাজ হবে সেটাকে গোপন করে রাখা, সেটাকে প্রকাশ না করা, তাহলে এর বিনিময় আমরা আল্লাহ তাআলার কাছে পাবো। হে আশেকানি রসুলগণ, আমরা যারা চাচ্ছি, যারা আমরা আখেরাতে কামিয়াবি চাই, তো আমরা নিয়ত করি যে আমরা সর্ব অবস্থায় ধৈর্য অবলম্বন করব, অধৈর্যের প্রকাশ হবো না। আর ধৈর্য তো তখনই বলা হবে যখন বিপদ আসবে, বিপদ না আসলে তো আর সেটা ধৈর্যের কোনো পরীক্ষাই হলো না। যখন অসুস্থ, যখন বিপদগ্রস্ত, যখন চাকরিহীন, যখন ব্যবসায় লস, যখন সন্তানহীনতা, কিংবা সন্তানের অসুস্থতা, কিংবা সন্তান হারানো, এগুলো যখন আসবে, তখন যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলেই তো ধৈর্য হলো, ধৈর্যই হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের এই মাদানী মহল আমাদেরকে ধৈর্য ধারণের প্রশিক্ষণ দিচ্ছে। হ্যাঁ, এই ক্ষুদ্র পৃথিবীতে, অশান্ত পৃথিবীতে এই ধৈর্যের দামান ধরাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। দাওয়াত ইসলামের মাদানী মহল, যে মাদানী মহলে আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করছে, যখন বিপদে আসব ওই বিপদের সময় ধৈর্য ধারণ করা জন্য আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। তো আমি মাদানী চ্যানেলের সকল দর্শক বৃন্দকে অনুরোধ করব, আপনি পৃথিবীর যেখানেই বসে আছেন, পৃথিবীর যেখান থেকে মাদানী চ্যানেল প্রতি দৃষ্টি রেখেছেন, আপনাকে, আপনার সন্তানকে, আপনার প্রতিবেশীকেই আপনার মাধ্যমে, আপনার বন্ধু মহলের কাছে, সবার কাছে দাওয়াতকে পৌঁছে দিতে দেওয়ার জন্য আমি অনুরোধ করব যে আপনিও এই মাদানী পরিবেশে সম্পৃক্ত হন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি যখন মাদানী পরিবেশে সম্পৃক্ত হবেন, আপনার কাছে দিনই জ্ঞান আসবে, তখন আপনার মাঝে ধৈর্য ধারণ করার এই কোয়ালিটি, ধৈর্য ধারণ করার এই ক্ষমতা অর্জন হবে। আমাদের কাছে ওই ক্ষমতা নেই আজকে যে আমাদের কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, কারণ ওই জ্ঞান আমাদের কাছে নেই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ততার ফলে আমাদের মাঝে সেই জ্ঞান আসবে, সেই এলেম আমরা শিখতে পারবো, যার ওয়াসিলাতে আমাদের মাঝে ওই ধৈর্য ধারণের ক্ষমতা, অ্যাবিলিটি সৃষ্টি হবে, এবং ওই ক্ষমতা দিয়ে ধৈর্য ধারণ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামিয়াব হতে পারবো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে মাদানী পরিবেশের সাথে, দাওয়াত ইসলামের এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রকার প্রদত্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ صلى الله عليه وسلم.